الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال الله تبارك وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাজারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ, ধর্মভীরু, সর্বস্তরের সম্মানিত মুসাল্লিয়ানা ইজাম, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাদেরকে তার মহান ঘরে যথাসময়ে হাজিরে লেখাবার জন্য তৌফিক দান করে ধন্য করেছেন, গৌরবান্বিত করেছেন, এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে মানুষ স্বভাবগতভাবে একটা বিষয় চায়, সেটা হলো সবাই আমার উপরে খুশি থাক, সন্তুষ্ট থাক। কেউ চায় না যে আমাকে কেউ খারাপ জানুক, আমাকে কেউ খারাপ মনে করুক, আমাকে পরিহার করে চলুক, আমাকে এড়িয়ে চলুক, আমাকে পছন্দ না করুক। এটা একটা ছোট্ট বাচ্চাও চায় না। এজন্য বললাম যে এটা মানুষের স্বভাবজাত একটা বিষয় যে সে চায় সকলকে খুশি রাখতে। প্রিয় উপস্থিতি, সকল বলতে আমরা ধরে নিই আমাদের দুটো সম্পর্ক হতে পারে। একটা সম্পর্ক আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মনিব, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আরেকটা সম্পর্ক মখলুক, সৃষ্টিকুলের সাথে। মেরে মুআজ্জাজ হাজরিন, এই দুটো সম্পর্ককেই যদি কেউ ঠিক রাখে সঠিক পদ্ধতিতে, তাহলে সে সকলের কাছে প্রিয় হয়ে যায়। তো সে তার খালিকের কাছেও প্রিয় হয়, সে মখলুকের কাছেও প্রিয় হয়। যে ব্যক্তি শুধু একটাকে ঠিক রাখে আরেকটা ঠিক রাখে না, সে ব্যক্তি লুজার হয় কোনো না কোনোভাবে। যদি মখলুককে খুব ঠিক রাখে কিন্তু খালেককে ঠিক রাখে না, মানুষের সাথে তার সম্পর্ক খুব ভালো, খুব চমৎকার, সবাই থাকে খুব বাহবা দেয়, ভালো বলে, মাদার থেরেসা বলে, কিন্তু খালেকের সাথে তার সম্পর্ক ঠিক নাই, তো তাহলে এই বাহবা শুধুমাত্র সস্তা বাহবা মাত্র, এটা দুনিয়াতেও পরিপূর্ণ কাজে লাগে না, আখেরাতে তো বহুত পরের কথা, বাস চিরকালীন জীবনে তার সাথে কোনো সম্পর্ক আল্লাহর সাথে থাকবে না। এইরকম ব্যক্তি চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিচে অধম হয়ে যায়। মনে রাখবেন, চতুষ্পদ জন্তু জানোয়ারও পরস্পরে একে অপরের উপকার করে, ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করে। যদি একটা বিড়ালের বাচ্চা মনে করেন আগুনের ভিতরে পড়ে গেছে, সে নড়তে পারছে না, একটা গরু দেখতে পায় তো গরু থেমে থাকে না, গরু আস্তে আস্তে এসে ঠ্যাং দিয়ে বাচ্চাটাকে সরিয়ে দেয়। তো এটা জন্তু জানোয়ারও করে, যে পরস্পরে একে অপরের সহযোগিতা করা। কিন্তু জন্তু জানোয়ার তার খালেক, তার মালিককে চিনে। মাখলুকের সাথে তার সম্পর্ক যেমনটাই হোক না কেন, সে তার খালেককে চিনে, সে তার মালিককে চিনে। এজন্য পরওয়ারদিগারে আলম কোরআনে হাকিমে এক জায়গায় ইরশাদ করেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। হেন বস্তু নাই, হেন অস্তিত্বশীল জিনিস নাই, যেগুলো তার রবের গুণকীর্তন করে না, গরিমা গায় না, প্রত্যেকটি বস্তুই তার মাবুদের, তার মনিবের গরিমা গায়, তার মনিবের গুণকীর্তন বর্ণনা করে, গৌরব গাথা গিয়ে বেড়ায়। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবীহ পাঠটা বুঝতে পারো না, সে বুঝার ক্ষমতাটা তোমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু তারা গায় আর উনি বুঝেন। সকাল বেলায় ফজরের আগ দিয়ে যখন মাত্র শুভেচ্ছাদিক হয়, আলো ফোটা শুরু করে, পাখিরা কিচির মিচির করতে থাকে, আমরা মনে করি কিচির মিচির করে, মাবুদের কোরআন বলে, তারা মাবুদের গুণকীর্তন করে। যখন সূর্য ডুবে, ডুবার সময়ও দেখবেন পাখিরা নেড়ে ফেরার সময় আবার কিচির মিচির আলাদা ভাবে করতে থাকে। ওই সময় তারা তাদের মাবুদের গুণকীর্তন করে। সেই একই আদেশ মাবুদ আমাকে আপনাকে দিয়েছেন, ওয়াসাব্বিহু বুকরাতাহু ওয়াসিলা, তোমার রবের গুণকীর্তন গাও, গরিমা গাও সকালে এবং সন্ধ্যায়। সমস্ত মাখলুক গায়, তোমরাও গাও, ও আশরাফুল মাখলুকাত, তোমরাও গাও। ওদের ভাষাটা তোমরা বুঝো না যে তারা কি বলছে, ওদের ভাষা তোমরা বুঝো না কি বলছে, প্রত্যেকে তার তার ভাষায় সে বলতে থাকে। মেরে মুআজ্জাজ হাজেরিন, আজ থেকে 500 বছর আগে বিজ্ঞান কি বলতো, প্রাণ কার আছে, আমাদের প্রাণ আছে, প্রাণীকুলের প্রাণ আছে, গাছপালা তরুলতার প্রাণ আছে, এ কথা আজ থেকে 500 বছর আগে কেউ বলতো না। 500 বছর কেন, আমি যদি বলি 250 বছর আগেও কেউ বলতো না, এটা প্রমাণিত সত্য ছিল না। কিন্তু আমাদের বাংলাদেশের বিক্রমপুরের জগদীশ চন্দ্র বসু সাইন্টিফিক্যালি প্রমাণ করেছেন যে গাছেরও প্রাণ আছে, ঠিক কি ঠিক না, গাছও একটা প্রাণী, বাকি তার প্রাণ এবং প্রাণীকুলের প্রাণের ভিতরে কিছুটা পার্থক্য আছে, এক একজনের প্রাণী হওয়ার স্টাইল ভিন্ন, ঠিক কি ঠিক না, প্রাণী বলতে পারে, প্রাণী শুনতে পারে, প্রাণী এটার উপরে কোনো একটা কিছু প্রকাশ করতে পারে আমাদের জানা মতো। 250 বছর আগে বিজ্ঞান বলতো যে গাছপালা এটা পারে না, এখন বিজ্ঞান বলে না এটা গাছপালা পারে, বাকি তার প্রকাশভঙ্গিটা ভিন্ন, তার প্রকাশটা সবাই বুঝতে পারে না, তার ভেতরেও প্রাণ আছে। বিজ্ঞান শুধুমাত্র বর্তমানে এসে গাছপালার প্রাণ আবিষ্কার করেছে যে সে শুনতে পায়, সে বলতে পারে, কিন্তু তার শোনা তার বলাটা ভিন্ন রকমের, মানুষ বুঝতে পারে না। কোরআন বলছে ইট পাথর থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে, যা কিছু আছে এই সব কিছু শুনতে পায়, বলতে পারে, সব কিছু দেখতে পায়, বলতে পারে। কিয়ামতের দিন যেই জায়গাতে মানুষ ইবাদত করেছে সেই জায়গা সাক্ষী দিবে, অথবা যে জায়গাতে মানুষ পাপ করেছে, গুনাহ করেছে, সেই জায়গা সাক্ষী দিবে যে সে আমার এখানে এই কাজটা করেছিল। হাউ ইট পসিবল, কিভাবে করে, সে কিভাবে করবে যদি সে দেখতে না পায়, বলতে না পারে। কোরআন বহু আগে, 1500 বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছে, ওয়া ইম্মিন শাইইন, প্রত্যেক অস্তিত্বশীল বস্তু, ইউসাব্বিহু বিহামদিহি, তার মাবুদের তাসবিহ পাঠ করে। তবে পার্থক্য হলো, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, তোমাদের, তোমরা তাদের তাসবীহগুলো বুঝো না। আমরা বুঝি না বলেই সেটা হবে না, এরকম নয়। আজ গাছের প্রাণ আবিষ্কার হয়েছে, বিজ্ঞান যখন আরো উন্নতি করবে একটা সময় আসবে কোরআনের এই বাণীকে সত্যে প্রমাণিত করে বিজ্ঞান দেখাবে। এজন্য আমরা বলি যে বিজ্ঞান দিকবাজি মারে, তার সিদ্ধান্তের ভিতরে পরিবর্তন আসে, কারণ এটা মানব প্রসূত, মানব রচিত, কিন্তু স্রষ্টার বিধান কোরআনে করিম এবং নবীজির কথার ভিতরে কোনো চেঞ্জ আসে না, সেটা চিরন্তন, চিরস্থায়ী। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ বলছিলাম, একজন ব্যক্তি সে মাখলুকের সাথে তার সম্পর্ক খুব ঠিক, কিন্তু খালেকের সাথে তার সম্পর্ক ঠিক নাই। এটা যদি হয় তাহলে সে পশুর অধম হয়ে যায়। কারণ একটা কুকুর পর্যন্ত তার মনিবকে চিনে, তার মালিককে চিনে, তার মনিবের আসার খবর পেলে সে এভাবে নেজ নাড়তে থাকে, অনেক দূর থেকে গিয়ে সে তাকে ইস্তেকবাল করে নিয়ে আসে, আর তার মনিবের শত্রুকে দেখা মাত্রই সে ধাওয়া করে, চিনে কি চিনে না। কুকুর তার মনিবকে চিনে যে কে তাকে জায়গা দিচ্ছে, খাওয়া দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে, এটা কুকুর চিনে। যে মানুষ তার মনিবকে চিনল না আর সবাইকে সে চিনে, তো সে একটা ঠিক রাখতে গিয়ে আরেকটা নষ্ট করে ফেলেছে, সে তার মূলটা শেষ করে দিয়েছে, তাহলে সে লুজার, পরিপূর্ণ লুজার। আরেক ব্যক্তি সে তার মালিককে ঠিক রাখতে গেল, কিন্তু মালিককে ঠিক রাখতে গিয়ে মালিকের বাণীগুলো সঠিকভাবে ব্যবহার না করতে পারার কারণে, না জানার কারণে সে মাখলুকের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, এই ব্যক্তিও লুজার। এই ব্যক্তিকে প্রকৃত মুসলিম বলা হয়নি। মুসলমান আল্লাহকে মানে, স্রষ্টাকে মানে, বিশ্বাস করে, তার চেতনা ঠিক আছে, এজন্য সে আখেরাতে বেঁচে যাবে, সে কুকুরের অধম হবে না, সে পশুর চেয়ে উপরে চলে এসছে। কিন্তু মানুষকে যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সে পরিপূর্ণ মর্যাদাটা সে লাভ করতে পারছে না। কেন? মাওলায়ে পাক যেমন নাকি নিজের সাথে সম্পর্ক ঠিক রাখতে বলেছেন, ঠিক তেমনি ভাবে তার সৃষ্টিকুলের সাথেও সম্পর্ক ঠিক রাখবার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তুমি আমার সৃষ্টির পাশে যদি দাঁড়াও, আমি যেভাবে চাই সেভাবে যদি দাঁড়াও, ও আমার বান্দা, আমার বান্দি, তুমি আমাকেও পাবে। একজন ব্যক্তি শুধু এই বাদাত ঠিক রাখে, লেনদেন মুআমালাত ঠিক নাই, রহন সহন, সমাজে বসবাসের নিয়ম কানুন, এটার ব্যাপারে ইসলাম যে দিক নির্দেশনা দেয় সেটা তার ঠিক নাই, তাহলে সে জান্নাত পেয়ে যাবে, মৌলিকভাবে বেঁচে যাবে, কিন্তু আল্লাহকে খুশি করার যে স্তরটা ছিল সেই উঁচু স্তরটা সে লাভ করতে পারবে না, তাহলে সেও কিছুটা লুজার। ঠিক না, সেও লুজার। বাকি দুইজন লুজারের ভিতরে পার্থক্য আছে, কেউ মাখলুকের সাথে সম্পর্ক খারাপ করেছে কিন্তু খালেকের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য চেষ্টা করেছে, তাহলে সে কোনো না কোনোভাবে বেঁচে যাবে। কিন্তু যদি মাখলুকের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে খালেকের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, তাহলে বাঁচার কোনো উপায় নাই। প্রকৃত মুসলিমকে, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথেও তার সম্পর্ক ঠিক রাখে, মাখলুকের সাথেও তার সম্পর্ক ঠিক রাখে। আল্লাহর সাথে তার যে আচরণ বিধি করণীয় সেটা সে ঠিক মতো করে, মাখলুকের সাথে যে আচরণ বিধি উপরওয়ালা দিয়েছেন সেই আচরণ বিধিকেও সে ফলো করে, এই ব্যক্তি সত্যিকারের মুসলিম, এই ব্যক্তি আল্লাহ তাআলার খাঁটি প্রিয় পাত্র, এই ব্যক্তি আল্লাহ তাআলার সম্পর্কের পরিপূর্ণ সুফলটা পাবে। মুসলমান হওয়ার যে উপকারিতা, এই উপকারিতা সে দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। এই আল্লাহ কিভাবে বুঝাবো আসলে, আল্লাহ খুশি হন কিভাবে? আল্লাহ খুশি হন তাকওয়ার দ্বারা। আল্লাহ খুশি হন কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা। বান্দা আমাকে ভয় করে, আমার ভয়ে সে গুনাহ করে না, বান্দা গুনাহ পরিহার করে, আমাকে ভয় করে, আমাকে মহব্বত করে, এটার দ্বারা আল্লাহ খুশি হন। আর মাখলুকের হক কিভাবে আদায় হবে, মাখলুক কিভাবে খুশি হবে? যেটা আমরা চাই যে সবাই আমার উপরে খুশি থাক, মাখলুক কিভাবে খুশি হবে? মাখলুকের উপর করণীয় দায়িত্ব যখন আমি পালন করব, আত্মমানবতার পাশে যখন আমি গিয়ে দাঁড়াবো, মানুষের সাহায্যের জন্য যখন আমি নিজেকে উজাড় করে দেব, মানুষের পাশে যখন দাঁড়াবো, গরিব দুঃখের পাশে দাঁড়াবো, এবং যে কোনো সময় যার প্রয়োজন পড়ে সেই প্রয়োজনে আমি নিজের প্রয়োজনটাকে পিছনে রেখে সামনে এগিয়ে যাব, তখন মাখলুক আমার উপর খুশি থাকবে। হিন্দুও খুশি থাকবে, মুশরিকও খুশি থাকবে। যখন মানুষ এই দায়িত্ব পালন করে, সামাজিক যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দিয়েছেন, মুসলমান যখন তার মাখলুকের সাথে করণীয় যেটা সেটা যখন পালন করে, তখন খালেক তো খুশি হয়নি, মাখলুকও খুশি হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নবুয়ত আসার আগে ছোটবেলা থেকেই আল্লাহ তাআলা নবীজিকে এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আর গুণাবলী দিয়েছিলেন যেগুলোর কারণে সমাজের মানুষের হৃদয়ে ওনার স্থান হয়ে গিয়েছিল, মানুষের ভেতরে একটা অনুভূতি পয়দা হয়েছিল যে মোহাম্মদ ভালো, মোহাম্মদ স্বার্থপর না, মোহাম্মদ অন্যর জন্য নিজেকে বিলিয়ে দেয়। এটা নবীজির ছোটবেলা থেকে ছিল। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ যৌবনে পৌঁছলেন, এখনো নবুয়ত আসেনি, নবুয়ত আসতে আরো 15 বছর বাকি, উনি জানেন না নবুয়ত কি জিনিস, নবুয়ত কি জিনিস উনি কি করেন না জানেন না, কারণ যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন এই ভূমিতে বহু আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসেছিলেন, হযরত ইসমাইল আলাইহিসসালাম এসেছিলেন, তারা চলে যাবার পরে আস্তে আস্তে এখান থেকে নবুয়তের বিষয়টা হাওয়া হয়ে গেছে, জিনিসটাকে জানেন না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাজাদাকা দাল্লান, আপনাকে নবুয়ত সম্পর্কে বেখবর পেয়েছিলেন, মাবুত ফাহাদা, আপনাকে নবুয়ত দিলেন, নবুয়ত সম্পর্কে আপনাকে বেখবর পেয়েছিলেন, কিন্তু আপনাকে তিনি নবী হিসেবে কি করলেন, সর্বসম্মুখে বরণ করে নিলেন, নবুয়ত দান করলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সমাজের ভিতরে যারা ভালো মানুষ, যারা অন্যের জন্য কিছু করতে চায় বা সমাজের ক্ষতিকর এলিমেন্ট না, অন্যের ক্ষতি করতে চায় না, ভালোও করে না ক্ষতিও করে না, এই ধরনের লোকগুলোর শক্তিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করলেন। নবীজি মহা সংগঠক ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় পরিচয়, উনি অনেক বড় একজন সফল সংগঠক। একা একই চলার নীতি এটা ইসলামের না, আমি একা একাকে বসে বসে তসবিহ তাহলিল পড়তে থাকবো মসজিদের ভিতরে, আমি শুধু জান্নাতে যাব আর কোনো মানুষের খোঁজ খবর আমার নাই, এটা প্রকৃত ইসলাম নয়। আমি শুধু মাদ্রাসার ভিতরে বসে আমি মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছি আর কোনো কিছু নিয়ে আমার কখনো কোনো ভাবনা নাই, কোনো ফিকির আসে না, তাহলে আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ রসুলের ওয়ারিস ঠিক মতো আদায় করতে ওয়ারাসাত আদায় করতে পারিনি, এখনো আমার ভিতরে খুঁত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সংগঠক ছিলেন, তখনও নবী হননি, 25 বছর বয়সে উনি হিলফুল ফুদুল করলেন, উনি একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে, সমমনা লোকদেরকে নিয়ে, লক্ষ্য করলেন কে কে ভালো মানুষ আছে সমাজে, কে কে অন্যের জন্য কিছু করতে চায় কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক সময় পারে না, অথবা খেয়াল না থাকার কারণে করতে পারে না, কিন্তু তার ভিতরে মানুষের জন্য করার একটা অনুভূতি আছে, উনি এই ধরনের যুবকদেরকে সব একত্রিত করলেন। যুবকদেরা যখন একত্রিত হল তাদের সাথে মুরব্বীরাও আস্তে আস্তে আসতে লাগলেন, মুরব্বীদেরকেও আনতে লাগলেন, কিশোররাও জুটতে লাগলো, তারা কি করে, তারা মানুষের উপকারে সামনে এগিয়ে যায়, তারা বিধবার প্রয়োজন পুরা করে, তারা এতিমের পাশে গিয়ে দাঁড়ায়, তারা মানুষের কেউ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য তার ব্যবস্থা নাই তার পাশে গিয়ে দাঁড়ায়, তার দেখাশোনার কেউ নাই, টাকা আছে অনেক, দেখাশোনার জন্য তাদের ভিতরে বাই রোটেশন ঠিকঠাক করে ওখানে চলে যায়। এক কথায় সমাজ সেবার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন করলেন হিলফুল ফুদুল। বয়স কত তখন? 25। এই বয়সে অন্যরা মদ জুয়া এবং সুরা নিয়ে মত্ত, নারী নিয়ে মত্ত, আর বিশ্ব মানবতার কল্যাণের মুক্তিদূত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে পার্থিব কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন, এনাদের পাশে লেগে গেলেন নবীজি। এবং যেখানেই প্রয়োজন পড়ে সেখানে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের এই টিম কি করছে, তাদের সাধ্য অনুপাতে গিয়ে সাহায্য করছে, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এটার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক মর্যাদা এমন ভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। একটা হলো বংশীয় ভাবে উনি অদ্বিতীয় অতুলনীয় ছিলেন, ওনার চেয়ে সম্ভ্রান্ত বংশীয় কেউ ছিল না, মানে ওনার চেয়ে সম্ভ্রান্ত বংশীয় উচ্চ বংশীয় অন্য কোন জাতের লোক কেউ ছিল না। গুণাবলীর দিক থেকে উনি অনন্য অসাধারণ হয়ে গেলেন এবং মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিতে লাগলেন। মানুষের ভেতরে ওনার জন্য এমন এক মায়া তৈরি হল, কারো কিছু ঘটলেই প্রথম কথায় মুহাম্মাদের সাথে যোগাযোগ করো, কারো কোনো সমস্যা প্রথম কথা যার মনে আসত, নিজের মানুষের মাঝে মানুষের নিজের বাপ মা নিজের ছেলে মেয়ের কথাও মনে আসতো না, মানুষ বলতো যে মোহাম্মদ পারবে এটা, মোহাম্মদের কাছে সমাধান করো, ওনার কাছে যাও। কাবা শরীফ নির্মাণের পর্যায়ে হাজরে আসওয়াদ ছড়ানো হয়েছে, আবার এই হাজরে আসওয়াদ ওখানে রাখা হবে, কে রাখবে? সবাই সমস্ত গোত্রের সম্ভ্রান্ত গোত্রের লোকজন দাবি করতে লাগলো, আমরা রাখবো, আমরা কাবার আসল খাদেম, আমরা পানি খাওয়াই হাজিরা হাজিদেরকে, তাই আমরা রাখবো। কেউ বলে আমরা থাকার ব্যবস্থা করি হাজিদের, তাই আমরা রাখবো। কেউ বলে আমরা হাজিদের খাবারের ব্যবস্থা করি, তো আমরা রাখবো। কেউ বলে আমরা এটা রক্ষণাবেক্ষণে সবসময় খেয়াল রাখি, তো আমরা রাখবো। এটা তো সম্মানের জিনিস, সবাই রাখতে চায়। অনেক চিন্তা ভাবনার পরে গণ্ডগোলের পরে ঠিক হলো যে ঠিক আছে, আগামীকাল সবার আগে সকালবেলায় যে ব্যক্তি কাবার পাদদেশে আসবে সে রাখবে। দেখা গেল সবার আগে সেদিন গিয়ে হাজির হয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও নবী হননি উনি, তখনও নবী হননি উনি উপস্থিত হয়েছেন। আল্লাহ তালা বাকিদেরকে ঘুম পাড়ায় দিছে, সবই ঠিকঠাক করছে, তারা আসবে না আসবে, এই করবে সেই করবে, কিন্তু সব প্ল্যানের উপরে কার প্ল্যান? তাদের প্ল্যানেই আল্লাহ ঘুম পাড়ায় দিছেন এদেরকে। এরা উঠে আসতে দেরি হয়ে গেল, এসে দেখে মোহাম্মদ বসে রয়েছে, তাদের মনের ভিতরে স্বস্তি আসলো, যাক যা খৈরুনা, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা আসছে, অতএব সে যদি রাখে আমাদের কোনো দ্বিমত নাই। এরা সবাই একমত হয়ে গেল, এখন তারা সবাই একমত কি ও মোহাম্মদ আসছে, ওকে আমাদের ভিতরে সবচেয়ে ভালো, কোন দুই নম্বরই কোনো কিছুতে তাকে কখনো পাওয়া যায় নাই, ভালো কিছুতে সব ভালোতে তাকে পাওয়া গেছে, দুই নম্বরিতে পাওয়া যায় নাই, ওকে মোহাম্মদ তুমি রাখো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফয়সালা করলেন? রাখতে তো পারতেন গিয়ে, এই বিরল সম্মানটা তো উনি নিজে একা ভাগ করে নিতে পারতেন, পারতেন কিনা তা করেন নাই। বিবাদমান গোত্রগুলার ভিতরে চার সর্দারকে চার জায়গা থেকে নিলেন, চার গোত্র থেকে বড় বড় কি করলেন, চারজন সর্দারকে বেছে নিলেন, বেছে নিয়ে একটা বড় রুমাল বেছে পিছিয়ে দিলেন, ওই রুমালের ভিতরে উনি কি করলেন পাথরটাকে রাখলেন, এবার বললেন আপনারা চারজন মিলে তারপরে ওখানে নিয়ে চলেন, আমি রেখে দিব। সবাই মিলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রাখলেন কিন্তু সকলকে সাথে করে নিয়ে নিলেন। এরকম সমাজ সংগঠক পৃথিবীতে দ্বিতীয় আরেকজনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিভাবে গোটা সমাজকে উনি ঐক্যবদ্ধ করে ফেলেন আপনি কল্পনা করে দেখেন। যে হবে সে নয় বছরে হয়, যেটা হবে না 90 বছরে হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মানুষকে সাথে করে জুড়িয়ে নিয়েছেন। আপনি কল্পনা করে দেখেন এই সমস্ত মুরব্বীরা সমস্ত গোত্ররা একসাথে নবীজির এই ফয়সালার প্রশংসা করলেন যে না, আমাদের ভিতরে যদি কেউ নেতৃত্ব দিতে পারে আসলে এই যুবক নেতৃত্ব দেওয়ার অধিকারী। সকলের মাথায় যা থাকে না সকলকে নিয়ে চলার যোগ্যতা এর ভিতরে আসে, সুবহানাল্লাহ। এইভাবে উনি সমাজের ভিতরে নিজের প্রতিষ্ঠা ঘটিয়েছেন, এজন্য মানুষের আস্থা আর বিশ্বাস ছিল। কেউ কোনো বিপদে পড়েছে, কেউ পাশে না থাকলে মোহাম্মদের সাথে যোগাযোগ করো, উনি জানলেই সব কিছু হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাইরের থেকে কোনো মেহমান এসেছে, কেউ জানার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারের চাদর খুলে গেছে। আত্মীয় স্বজনের কোনো বিবাদ হয়েছে, সেই বিবাদের সবার আগে মোহাম্মদ গিয়ে মিটমাট করে দিচ্ছেন এবং তার ফয়সালা সবাই মেনে নিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যরা সকলে গোত্রীয় গন্ডগোলের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে ছিন্ন হয়ে গেছে সম্পর্ক, আত্মীয়রা ছিন্ন করে দিয়েছে, সবার সাথে সুসম্পর্ক বহাল রাখছেন, সকলের প্রয়োজন পুরো করার জন্য তাদের কাছে দেখা করছেন, যাচ্ছেন, মানসিক সান্ত্বনা দিচ্ছেন। দুঃস্থ কোন মানুষের সমস্যা, এই সমস্যাকে কাঁধে তুলে নিচ্ছেন, যাকে মানুষ সমাজের বোঝা মনে করে, মানে তার নিজেরও কোনো আয় রোজগার নাই, সে অন্যের ঘাড়ে চেপে বসে খায়, এটা সমাজের বোঝা। এই সমস্ত বোঝাকে কাঁধে তুলে নিতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সমস্ত দায় দায়িত্ব ওনার কাঁধে। একা নিজের পক্ষে যেহেতু সম্ভব না, অত অর্থ ওনার কাছে নাই, বিত্তবান যারা আছে তাদের সকলকে একত্রিত করে নিয়ে নিলেন, সমমনা যারা আছে, যার শক্তি আছে, টাকা নাই তার শক্তিকে নিলেন, যার নাকি ভালো মানসিকতা আছে তার ভালো মানসিকতাকে নিলেন, যার আর্থিক অবদান রাখার ক্ষমতা আছে তার কাছ থেকে আর্থিক অবদানওয়ালাকে, সেখান থেকে যার কাছে যে ভালোটা আছে সেটাকে একত্রিত করে এক প্ল্যাটফর্মে এনে এটাকে যখন করতে লাগলেন, গোটা সমাজের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। নবুয়তটা তো একটা আনুষ্ঠানিক বিষয় ছিল, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী নাও বানাতেন, উনি নবী না হতেন, তাহলে ইতিহাসের সেরা নেতা হতেন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ আবু জাহেলকে মানত না, আবু সুফিয়ানকে মানত না, ওরা নিজেদের গন্ডগোলকে বাদ দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় উঠিয়ে নিত, তারা তো কথা বলেছিল, মুহাম্মদ তুমি যে দাবি করছো, তুমি আমার দেব দেবীদের বিরুদ্ধে বলছো, তুমি যদি এটার বিরুদ্ধে শুধু না বলো, তুমি কি চাও বলো, নেতৃত্ব আমরা সকলে তোমাকে মাথার উপরে তুলে নেব, তোমার নেতৃত্ব নিয়ে আমাদের কারো প্রশ্ন আগেও ছিল না এখনো নাই, আমরা আনুষ্ঠানিকভাবে তোমাকে আমাদের নেতা ঘোষণা করব, গোটা আরবের একমাত্র নেতা তুমি, গোটা আরবের নেতা তো এখানে কেউই নাই, গোত্র গোত্রের নেতা, কিন্তু সকলে মিলে তোমাকে নেতা মানবে, ওই যোগ্যতা তোমার আছে, তুমি চাও বলো তোমাকে আমরা সকলে নেতা মেনে নেব, তুমি কি চাও সবচেয়ে অভিজাত এবং রূপবতী মেয়েটা তোমার কাছে আসুক, গোটা আরবে সবচেয়ে অভিজাত এবং রূপবতী ভালো মেয়েটা তোমার জন্য আমরা উৎসর্গ করে দেব, কাকে চাও তুমি, কি চাও, ধন সম্পদ চাও, তোমাকে সবকিছু দিয়ে দেব। উনি কি বলেছিলেন, আমার যদি ডান হাতে সূর্যটাও আপনারা এনে দিতে পারতেন পারবেন না, আর বাঁ হাতে যদি চাঁদটাও এনে দিতে পারতেন পারবেন না, যদি দিতে পারতেন তারপরেও আমি আমার দায়িত্ব থেকে পিছপা হব না, এটা আমার উপরওয়ালার দায়িত্ব, আপনাদের হৃদয়ে আমার জায়গা হলো কি হলো না এটা পরের কথা, আমি তো উপরওয়ালাকে খুশি করব, ওনার মতো করে আমি আপনাদের জন্য করব। হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগের ঘটনা শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন ওহী পেলেন গারে হেরাতে, ফেরেশতা এসে যখন ওনাকে ওহী দিলেন, এমন এক দুর্গম জায়গা, ওখানে পাললে যুবকরা যে একটু দেখে এসো, আল্লাহ যদি তৌফিক দেয়, নবীজি যেখানে ধ্যান করতেন গারে হেরায় ওই জায়গাতে গিয়ে একটু যুবক যারা সত্যি আছে তারা গিয়ে দেখে এসো। আমি উঠতে গিয়ে দেখি আমাদের বাঙালিদের সংখ্যা খুব কম, কিন্তু তুর্কি সুবহানাল্লাহ বিহামদি, তুর্কি বুড়ি 80-82-90 বছরের বুড়ি, সে টুক 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 করে উঠে যাচ্ছে। আজকে প্রায় 8-10 বছর আগের কথা, আমি জিজ্ঞেস করছি এক বুড়িকে যে উঠতেছে, উঠে আবার একটু পরে বসে, আবার উঠে, ক্লান্ত হয়ে যায় আবার বসে, আবার একটু উঠে, এভাবে সে সকাল থেকে শুরু করছে দুপুরে গিয়ে উঠছে, কিন্তু উঠে সারছে। নবীজির ওই জায়গাটা দেখার জন্য বলছে, এই জন্যে ওটা কেমন দুর্গম, ওই জমানায় কেমন দুর্গম ছিল, ওটা রাস্তাটা শুধুমাত্র হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, যে এইভাবে উঠে পাহাড়ের চূড়ায় উঠলে আবার একটু নামলে চূড়া থেকে ওই পাশে যে একটা নামার জায়গা হয়ে একটা সুন্দর খোঁড়ল আছে, একটা গুহার মতো আছে, এটা কেউ জানতই না। নবীজি ওখানে ধ্যান করতেন, আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 55 বছর বয়সে খাবার দাবার নিয়ে 2-3 দিন 4-5 দিন 1 সপ্তাহ খাবার দাবার কাঁধে করে নিয়ে ওই উপরে এসে গিয়ে নবীজির কাছে দিয়ে আসতেন, আপনি ধ্যান করেন। এই ছিলেন নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানতেন, তো যেদিন ওহী আসলো ওখানে তো কোনো মানুষ পৌঁছার কথা না, তো ভয় পেয়ে গেলেন কোন দুষ্ট জিনটিন আমাকে ইয়ে করলো কিনা, ফেরেশতা তো বলতেছে তো ফেরেশতা, এখন এসে দিয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে দিলেন। তো বাড়িতে এসছেন কাঁপতে 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 কাঁপতে, জ্বর এসে গেছে ভয়ে। তো বলছেন ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, আমাকে আমাকে কম্বল দিয়ে ঢাকো, কম্বল দিয়ে ঢাকো, চাপা দাও। একটু ধাতস্থ হওয়ার পরে স্ত্রীকে যখন বললেন এই অবস্থা, এমনি হাসি তো আলা নাফসি, আমি আমাকে নিয়ে ভয় পাচ্ছি, আমার তো মনে হয় আমাকে মেরে ফেলবে, আমি মরে যাব, এটা অলৌকিক, এটা কি জিনিস। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সান্ত্বনা দিয়ে যে কথাগুলো বলেছিলেন বড় অদ্ভুত, বড় অদ্ভুত কথা। ওয়াল্লাহি লান ইউখজিকাল্লাহু আবাদা, লান ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত হতে দিবেন না, আপনি মাতাল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনি জিনে ধরবে আপনাকে, যে জিনে যাকে জিনে ধরে সে তো অসুস্থ, সে পাগল, পাগলের মতো কাজ আচার আচরণ করে, মানুষটাকে পরিত্যাগ করে, হাসাহাসি করে, আপনাকে আল্লাহ কখনো অপমানিত করতে পারেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, যে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে গিয়ে সম্পর্ক নিজের থেকে গিয়ে ছোট হয়ে জুড়েন। ওয়া তাহমিলুল কাল, আপনি সমাজের বোঝা বহন করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়ান, মেহমান আসলে তার জন্য পাগল হয়ে যান। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যের বিপদে, হকের বিপদে, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি যে দাঁড়ান, সত্য প্রতিষ্ঠায় আপনি এগিয়ে যান, আপনি জালিমের সহায়তা করেন না, আপনি মজলুমের পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে আপনি সাহায্য করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এটা অনেক ব্যাখ্যা আছে। তারপরে ওনাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আব্দুল উজ্জার কাছে, যিনি খ্রিস্টান ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের কি ছিলেন, খাঁটি অনুসারী ছিলেন, এবং ইনজিলকে আরবিতে অনুবাদ করতেন। আরবরা মানত না ওনাকে, কিন্তু উনি নেককার ছিলেন। ওনার কাছে গিয়ে যখন সবকিছু বলা হলো, উনি শুনলেন, শোনার পরে বললেন আপনার কাছে ওই নামও সই ফেরেশতাই এসেছিলেন যিনি হযরত মূসার কাছে এসেছিলেন, এবং মুহাম্মদ, হায় আফসোস, আমার তো মনে হয় জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় এসেছে, আমি হয়তো শেষ হয়ে যাব, বেশি দিন বাঁচব না। তখন অনেক বয়স ওনার, এত বয়স যে চোখের ছানি পড়েছে এবং ভ্রুগুলো এভাবে হয়ে চোখের উপরে ঢেকে পড়েছে, এত বয়স, মনে হয় আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকবো না যেদিন আপনাকে আপনার এলাকার লোকজন বের করে দিবে, আমি মনে হয় সেদিন থাকবো না, যদি থাকতাম তাহলে আমি আপনার পাশে দাঁড়িয়ে আমার নিজের সবটুকুকে বিলিয়ে দিতাম, আফসোস আমি সেদিন থাকবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন, কারণ যে মক্কা ওনাকে মুকুটহীন সম্রাটের আসনে বসিয়ে রেখেছে, নেতাদের ঝগড়ার মীমাংসা উনি করেন, কারো উপরে আস্থা না থাকলেও গোটা মক্কার আস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপরে ছিল, এবং তারা যেভাবে ওনাকে শ্রদ্ধা করে, যেভাবে সম্মান করে, আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবাই, তারা ওনাকে মক্কা থেকে বের করে দিবে। উনি বড় অবাক হয়ে, বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আওয়া মুখরিজিয়া হুম, ইনারা, এই এরা আমাকে বের করে দিবে, আমাকে, আপনি কি বলেন আমাকে বের করে দিবে ইনারা? হযরত ওয়ারাকা বললেন জি আপনাকে এরা বের করে দিবে। নবীদের সাথে এই আচরণই হয়, আপনার সাথেও এই আচরণ হবে। এজন্য যখন কোন নেককার পরহেজগার সত্যিকারের ভালো ইমাম সাহেব আর খতিব সাহেবের কোন মসজিদ থেকে যখন নাকি অপমানের সাথে কি হয় বিতাড়নের ঘটনা ঘটে, তখন খুব বেশি কষ্ট পাওয়ার কিছু নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাতের হক যে উনি আদায় করেন কিছুটা, এটার প্রমাণ এটা। কারণ কায়েমি স্বার্থবাদীরা, কায়েমি স্বার্থবাদীরা সত্যিকারের হকপন্থী মানুষকে কি করতে চায় না, বরদাস্ত করতে চায় না, কারণ তারা দেখতে থাকে এই লোকের পপুলারিটি তো আমাদের চেয়ে বেড়ে যাচ্ছে, কোন দিন জানি ওনার ক্ষমতা বেশি বেড়ে যায়, উনি তো আমাদেরকে কিছুদিন পরে আর পরোয়াই করবে না, জিজ্ঞেসই করবে না, তো আগেই সাইড করো। এই ব্যবস্থা করে কি করে না? আর আলহামদুলিল্লাহ যাদের সাথে দিনের সোহবত আছে, আলেম ওলামার সোহবত আছে, আপনাদের বসিলাওয়ালাদের সাথে আলেম ওলামার সোহবত বহু আগের থেকে, সে 80-70-এর দশক থেকে এখানকার লোকজন আলেম ওলামার সাথে জুড়ে আছে একদম। হযরত শেখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, ইনাদের সাথে গভীর সম্পর্ক ছিল এই এলাকার লোকজনের মুরব্বীদের, যার কারণে এখানকার সাথে আপনি অন্য জায়গার তুলনা করেন না, অন্যান্য জায়গাতে এই সমস্ত কারবার ঘটতে থাকে। ইমাম সাহেব যখন নাকি খুব পপুলার হয়ে যায়, খতিব সাহেব যখন খুব পপুলার হয়ে যায়, সবাই যখন তার জন্য পাগল হয়ে যায়, এটা অশনি সংকেত যে তাকে ওখান থেকে বের করা হবে, কিছুদিনের মধ্যে বের করা হবে, শুধু ছলে বলে কলে কৌশলে অপেক্ষা করতে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বের করবে, আমাকে বলে হ্যাঁ আপনাকে বের করবে। তো বলছিলাম হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভবিষ্যতে তো এই ঘটনা ঘটেছিল, মক্কায় যখন নাকি খুব নিপীড়ন চলছে মুসলমানদের উপরে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সেরা ব্যবসায়ী, তাও ওনাকে আরামে মানে শান্তিতে থাকতে দিচ্ছে না, আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা উমাইয়া এরা সব পাগল করে ফেলছে বিভিন্ন ভাবে, এই নিষেধাজ্ঞা, এই অবরোধ, এটা পারবেন না, ওইটা পারবেন না, এই করেন সেই করেন, এই সমস্ত ঝামেলা দিয়ে বহুত ঝামেলা করতেছে। উনি এক পর্যায়ে বিরক্ত হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, হিজরত করে চলে যাচ্ছেন, মদিনায় হিজরতের আগের কথা, সহিহ বুখারী জিলদে আউয়াল এই ঘটনা আছে। উনি মক্কা থেকে বেরিয়ে চলে গেছেন, উনি একা একা এমন জায়গায় যাবেন আরদুল্লাহি ওয়াসিয়া, যেখানে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারবেন, আল্লাহকে খুশি রাখতে পারবেন, যে জমিনে আল্লাহর ইবাদত ঠিক মতো করা যায় না ওখানে আমার থাকার দরকার নেই, এই জন্য উনি চলে যাচ্ছেন। পথের ভিতরে মক্কার সর্দার, প্রভাবশালী সর্দার ইবনু দাকিনার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করছেন ইলা আইনা ইয়া আবু আবাবকর, আবু বকর কোথায় যাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার কওম, তোমার জাত আমাকে এখানে থাকতে দিল না, আমাকে আমার আল্লাহর ইবাদত করতে দেন, আমি এখানে থাকবো না, আমি চলে যাই। ইবনু দাকিনা বলতেছে কি বলেন আপনি, ওয়ামিসলুকা লা ইখরাজা আবু বকর, আপনার মতো লোককে এখান থেকে বের হইতে দেওয়া যায় না, আপনি যেতে চাইলেও আমরা যেতে দিব না, কারণ এখানে আপনি যে কাজগুলো করেন এগুলো তো কেউ করে না, সব খালি তানাগিরি আর নেতাগিরি করে, আসল ময়দানে তো কাউরে পাওয়া যায় না, করোনা লাশ দেওয়ানোর সময় তো কাউরে খুঁজে পাওয়া যায় না মুরব্বীরা ছাড়া। বাপরে মাকে খেদমত করতে গেলে আমার করোনা হয়ে যাবে, এই জন্য রাস্তার ওই পাশে নিয়ে ফেলে দিয়ে আসছে, আপনারা পত্রিকায় দেখেন নাই তো এগুলা ঘটনাগুলা, হ্যাঁ মারা গেছে, কেউ লাশে গোসল দিতে রাজি হয় না, কে গেছে কে গেছে, যাদের নাকি কোনো অবদান নাই এই দেশের পিছনে, কিছু হারাম করে চোখে পড়ে না, তারাই কিন্তু সবার আগে জীবনের ঝুঁকি নিয়ে আগায় গেছে, তাদের কোনো চাকরি ছিল না যে তারা বেতন পায় এটার কারণে যে তাদেরকে যেতে হবে, দেখুন তাদের ওই দায়িত্ব ছিল না, কিন্তু তারা আগায় গেছে যে না আমরা সৎকার করব, আমরা জানাজা দিব, আমরা দাফন করব, আমরা কাফন পড়ব, আমরা খোলা শরীরেই করব, আমাদের কাছে পিপিই থাক আর না থাক, আলহামদুলিল্লাহ করেছে না করে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনু দাকিনা বলে মিসলুকা লা ইখরাজা আবু বকর, আবু বকর তোমার মতো লোককে বের হতে দেওয়া যায় না, কারণ তুমি কি করো, ইন্নাকা লা তাসিলুর রাহিম, তুমি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো, ওয়া তাহমিলুল কাল, তুমি সমাজের বোঝাকে নিজের কাঁধে উঠিয়ে নাও, তার দায় দায়িত্ব তুমি নিয়ে নাও, ওয়া তাকরিদ দাইফ, মেহমানদারি করো, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, বিপদগ্রস্তের পাশে তুমি গিয়ে দাও, মজলুমের পাশে গিয়ে তুমি দাঁড়াও, হককে তুমি সহায়তা করো, হক যখন বিপদগ্রস্ত হয় তখন তুমি তার পাশে দাঁড়াও। যে কথাগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন হুবহু সেই শব্দগুলো ইবনু দাকিনা হযরত আবু বকরকে বলেছিলেন। এমনি এমনি কেউ প্রথম খলিফা হয়ে গেছে তা নয়, নবীজির হুবহু প্রতিবিম্ব ছিলেন এক ধরনের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মেরে মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এই যে মানবতা, আত্মমানবতার পাশে দাঁড়ানো, এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন তুমি বিশাল আবেদ, তুমি খুব মোত্তাকি মানুষ, খুব নামাজ পড়ো, কালাম পড়ো, ঠিক, কিন্তু তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে, তুমি রাতের বেলায় তৃপ্তি ভরে পেট ভরে খেয়ে দিয়ে ঘুমাচ্ছ, তুমি প্রতিবেশীর খবর নাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এখনো প্রকৃত মুসলমান হও নাই, তুমি ইমানদার হয়েছ সবই ঠিক আছে, কিন্তু মুসলমানের পরিপূর্ণ হক তুমি এখনো আদায় করো নাই, ইসলাম আরো অনেক বড় কিছু শিখায়।
লাইসাল মুসলিমু মান শাবিআ ওয়াজারুহু জায়ই, ইসলাম শিখিয়েছে একটা প্রাণীর প্রতিও আল্লাহর সৃষ্টি হিসেবে যদি কেউ দয়া করে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তাকে জান্নাত দান করেন, তার সব গুনাহ মাফ করে দেন। বুখারী শরীফের সেই ঘটনা আপনারা জানেন, যে এক মহিলা বড় দুশ্চরিত্রা ছিল, সমাজ তাকে বয়কট করেছে, কিন্তু এক পিপাসার্থ কুকুরকে সে পানি পান করিয়েছিল, দয়াদ্র হয়ে, আহ আমি তো গুনাগার কিন্তু আমার আল্লাহর মাখলুক, সে তো কোনো গুনাহ করে না, সে কষ্টে আছে, তাকে আমি একটু খেদমত করি, আমার আল্লাহ হয়তো খুশি হবেন। বালতি ছিল না, মগ ছিল না, দড়ি ছিল না, কুয়ার নিচে পানি, অনেক তলায় পানি, আর উপরে কুকুরটা হাঁপাচ্ছে, ইয়েলহ্যাস। এই মহিলা নিজের ওড়নাটাকে দড়ির মতো ব্যবহার করলেন, নিজের পায়ের মোজাটা, চামড়ার মোজাটা, এটাকে কি করলেন, মগের মতো ব্যবহার করলেন, এভাবে বেঁধে তারপরে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালেন। ওই রাত্রে তার ইন্তেকাল হয়েছে, কেউ জানাজায় আসেনি, এলাকার নবীকে, ওই অঞ্চলের নবীকে আল্লাহ তাআলা ওহী মারফত জানিয়ে দিলেন, আমার এই বান্দি এই কাজ করার কারণে আমি তার সব মাফ করে দিছি, সব মাফ। কুকুরের পাশে দাঁড়ালে যদি মানুষের মর্যাদা এমন হয়, আর সফল মখলুকাত মানুষের পাশে যদি কেউ দাঁড়ায় তার মর্যাদাটা কেমন হবে? এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিখিয়েছেন যে বান্দা তুমি আমার হক আদায় করো, তুমি মখলুকের হক আদায় করো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বির দিয়ে মখলুকের তুমি মন জয় করতে পারবে, যখন তুমি কল্যাণের কাজ করবে, ভালো কাজ করবে, মানুষের পাশে গিয়ে তুমি দাঁড়াবে, পরস্পরে একে অপরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, ভালো কাজের ব্যাপারে, মন্দ কাজের ব্যাপারে নয়, ভালো কাজের ব্যাপারে যখন পরস্পরের সহায়তার হাত বাড়িয়ে দিবে, তখন জনতাও তোমাকে পছন্দ করবে, আর তাকওয়া যদি অবলম্বন করো আমি মাওলাও পছন্দ করব, তুমি সকলের কাছে প্রিয় হয়ে যাবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার মানুষকে খুশি করতে গিয়ে তারা যদি কোনো গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে এগোতে চায়, তো তাহলে সেখানে খবরদার তুমি সহায়তা করবে না, সেখানে তুমি পরিপূর্ণ বয়কট করবে, তোমার সীমা নির্ধারিত কতটুকু তুমি করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আত্মমানবতার পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই শীতের ভিতরে কনকনে হাড় কাঁপানোর শীতে আমাদের সফর হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, মানুষ যে কি পরিমাণ দুর্দশার ভিতরে বিভিন্ন জায়গায় আছে, একটা শীতের কাপড়ের জন্য ছোট ছোট বাচ্চারা, বুড়োরা কি পরিমাণ কষ্টের ভিতরে আছে, এটা আমরা এখানে বসে দেখে বুঝতে পারবো না। এই জন্য তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, নিজেরা যদি দাঁড়াতে পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি কেউ যদি দাঁড়ায় তাহলে আমরা তার সাথে গিয়ে একত্রিত হয়ে তাদের মাধ্যমে হলো আমরা মানুষের কাছ পর্যন্ত এই জিনিসগুলো পৌঁছে দেবার চেষ্টা করবো, ইনশাআল্লাহ করবো। তো আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন ভালো কাজের জন্য, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আব্দ মা কানাল আব্দ ফি আউনি আখিহ, বান্দা যতক্ষণ পর্যন্ত তার আরেক ভাইয়ের সেবা করে, সাহায্যে লেগে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যের জন্য লেগে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমলে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, গত সপ্তাহে কিছু মিস্টেক হয়েছে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে, কারণ আমি জানতাম হযরত তাশরিফ আনবেন, কিন্তু হযরতের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে হযরত আসতে পারেননি, তো আমি জানতাম না যে হযরত আসতে পারেননি, যার কারণে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই ভুল বোঝাবুঝিকে ক্ষমা করে দেন। এবং আপনারা বড় কষ্ট করেছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন, আপনারা পাগলের মতো আন্দোলন করেননি, বিষয়টাকে সুন্দরভাবে বুঝবার চেষ্টা করেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে তার নিজের খাজানা থেকে উনার শান অনুযায়ী উত্তম বিনিময় আজরে জাজিল নসিব করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পড়াবেন, আমার সাথে হযরতের সাথে কথা হয়েছে, শরীর একটু খারাপ আছে, আজকে আসতেন, সামনের সপ্তাহে পড়াবেন, অসুবিধা নাই, ইনশাআল্লাহ আমিও থাকবো, ভয়ের কোনো কারণ নাই।